বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 20 জুলাই, 5 শ্রাবণ এবং ফার্সি 29 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন তেহরানে অনুষ্ঠিত ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যকার সম্মেলন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে নির্বাচন কমিশনের সাথে বিএনপির সংলাপ নিয়ে বিতর্ক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর থাকবে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেনে নেটো জোটকে আটকে না দিলে এটি নিজেই যুদ্ধ শুরু করে দিত বলে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। রাশিয়ার সঙ্গে বিশাল তেল চুক্তি সই করল ইরান। বিশ্ববাজার থেকে ইরানকে বিচ্ছিন্ন রাখা সম্ভব নয় বলে জানালেন তেলমন্ত্রী। বাংলাদেশের নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য। এবং ভারত সরকারের জিরো টলারেন্স নীতির কারণে কাশ্মীরে সন্ত্রাসী ঘটনা কমেছে বলে দাবি করলেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে বিপজ্জনক আখ্যায়িত করে বলেছেন এই জোট নিজের জন্য কোনো সীমারেখা মানে না এবং তাকে ইউক্রেনে আটকে দিয়ে উচিত কাজ করা হয়েছে। এটি করা না হলে নেটো ক্রিমিয়াকে উপজীব্য করে যুদ্ধ শুরু করে দিত। ইরান সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতরাতে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, যুদ্ধ একটি রূঢ় ও কঠিন বাস্তবতা এবং যুদ্ধ সাধারণ মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনুক সেটা কখনো কাম্য নয়। পুতিনকে আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, যদিও ইউক্রেনের ক্ষেত্রে আপনারা যদি আগে পদক্ষেপ না নিতেন তাহলে প্রতিপক্ষই যুদ্ধ শুরু করে দিত। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান ও রাশিয়া দুটি দেশই যখন পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার তখন তারা দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে তাদের জনগণের স্বার্থ রক্ষা করতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের একই সময়ে ইরানের তেল মন্ত্রণালয় ঘোষণা করেছে রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রোমের সঙ্গে প্রায় $40 বিলিয়ন কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম পুতিন বিদেশ সফরে এলেন। তিনি এমন সময় এই সফর করেন যখন গত ৫ মাসে রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মস্কো। সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়েছে সিরিয়ার সরকার ও জনগণের মধ্যে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের যে প্রবণতা রয়েছে, যে অধিকার রয়েছে, সেই অধিকারকে স্বীকৃতি দিতে হবে, তা মেনে নিতে হবে। সিরিয়ার সংকট নিরসনের লক্ষ্যে ২০১৭ সালে ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে যে আস্তানা শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, প্রকৃতপক্ষে মঙ্গলবারের বৈঠক ছিল তার সপ্তম শীর্ষ সম্মেলন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ সম্মেলনে নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, সিরিয়ার জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিতে হবে এবং দেশটিতে বহির্শক্তির যে কোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে মাত্র। ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দা জানান এবং দেশটিকে খণ্ড বিখণ্ড করে ফেলার পশ্চিমা অভিপ্রায়ের কঠোর সমালোচনা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করে ধরা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে গত ১৫ জুলাই নড়াইলের লোহাগাড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক সপ্তাহ আগে নড়াইলে ফেসবুকে একটি কলেজ ছাত্রের পোস্টকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্থা করার ঘটনাও ঘটে। আজ বুধবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করে ধরা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমোশনকে কাজে লাগিয়ে যারা পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা সব জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। না হলে ঘটনা ঘটিয়েছে একটি ছেলে, এতে বাড়ি পুড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ছেলেটির বাড়ি প্রোটেকশন দেয় এবং যারা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করে ধরা হয়েছে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিতে আজ বুধবার সকালে নড়াইল পৌঁছেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। তিনি বলেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সব ধর্ম ও মতের লোকজন এদেশে শান্তিতে বসবাস করে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনগণের নিকটে প্রতিশ্রুতিবদ্ধ। নড়াইলের এই ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বাংলাদেশ বিরোধী। যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন দেশে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৬% মতো, আর রিজার্ভ নেই বলা হলেও এখনও রিজার্ভের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন রিজার্ভ ছিল ৭.৯ বিলিয়ন ডলার, পরে তা বেড়ে গত বছর ৪৮ বিলিয়ন ডলার হয়। অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। ২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি তখন এটি ছিল ১২.৩%। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী কোন শর্তে আইএমএফ থেকে ঋণ সহায়তা নেওয়া হবে না। এছাড়া এখনও আইএমএফ বা সরকার কেউই আনুষ্ঠানিক কোনো ঋণ প্রস্তাব দেয়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘটনা কমেছে বলে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অধীনে কাজ করছে, যা জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা হ্রাস করেছে এবং উপত্যকাকে আগের চেয়ে নিরাপদ করেছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরে সন্ত্রাসী ঘটনা কমেছে বলে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে। সরকার বলছে, 2021 সালে 229টি সন্ত্রাসী ঘটনায় নিরাপত্তা বাহিনীর 42 জন জওয়ান নিহত এবং 117 জন আহত হয়েছেন। সংসদের নিম্নকক্ষ লোকসভায় গণেশ মূর্তির এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ওই তথ্য দিয়েছেন। ওই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অধীনে কাজ করছে, যা জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা হ্রাস করেছে এবং উপত্যকাকে আগের চেয়ে নিরাপদ করেছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত সরকার আইনি কাঠামোকে শক্তিশালী করা, গোয়েন্দা ব্যবস্থাকে সুগম করা, সন্ত্রাস সংক্রান্ত মামলা তদন্ত ও বিচারের জন্য একটি জাতীয় তদন্ত সংস্থা গঠন, পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ এবং রাজ্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নত করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী নিত্যানন্দ রায়ের দেওয়া তথ্য প্রকাশ, 2020 সালে জম্মু কাশ্মীরে 244টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যাতে 62 জন নিরাপত্তা কর্মী নিহত এবং 106 জন আহত হয়েছেন। ওই সময়ের মধ্যে জম্মু কাশ্মীরে 37 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং 112 জন আহত হয়েছে। 2021 সালে জম্মু কাশ্মীরে 229টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যাতে 42 জন নিরাপত্তা কর্মী নিহত এবং 117 জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে জম্মু কাশ্মীরে 41 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং 75 জন আহত হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। শ্রীলঙ্কার পার্লামেন্টের ভোটাভুটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে যে 219 জন ভোট দিয়েছেন, তাদের মধ্যে বিক্রমাসিংহে 134 জনের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন। গত মে মাসে জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তারপর পরিবার নিয়ে তিনি একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন। আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের উদ্দেশ্যে তিনি পার্লামেন্টে উপস্থিত হন বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে। বড় ভাই মাহিন্দা দেশ ছেড়ে না পালালেও গত সপ্তাহে তীব্র বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা ত্যাগ করেন ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুরুতে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুর পালিয়ে যান তিনি। গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবানন যুদ্ধ চায় না, কিন্তু লেবাননের অধিকার লঙ্ঘন করে ইসরায়েল খনিজ তেল ও গ্যাস উত্তোলন করতে পারবে না। আলেমদের এক সমাবেশে তিনি একথা বলেন। সাগরে বিরোধপূর্ণ অঞ্চলে খনিজ তেল ও গ্যাস উত্তোলনের ইসরায়েলি পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারি দেন। হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, যুদ্ধ হতেও পারে, আবার নাও হতে পারে। যুদ্ধের প্রতি আগ্রহ নেই, আমরা কেবল আমাদের অধিকার চাই। অনেকে আত্মসমর্পণের পথকে সমস্যার সমাধান বলে মনে করে, কিন্তু আমরা কখনোই এ পথে যাব না। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, 1982 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শত্রুরা এর পেছনে উঠে পড়ে লেগেছে, কারণ হিজবুল্লাহ ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে সবসময়। তবে এখন হিজবুল্লাহ কেবল ইসরায়েলের জন্য হুমকি নয়, বরং এটি এই অঞ্চলে আমেরিকার সব প্রকল্পের জন্যই হুমকি। ওমানের নৌবাহিনীর প্রধান সাইফ বিন নাসের আর রাখবি বলেছেন, এই অঞ্চলে বিজাতীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। তিনি আজ তেহরানে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার শাহরাম ইরানির সঙ্গে বৈঠকে একথা বলেন। ইরান সফরে ওমানের নৌবাহিনীর প্রধানের সঙ্গে সেদেশের কয়েকজন প্রভাবশালী সামরিক কমান্ডারও রয়েছেন। ওমানের নৌপ্রধান আরও বলেন, ইরানের সঙ্গে ওমানের সম্পর্ক গভীর এবং ঐতিহাসিক, এই সম্পর্ক ক্রমে জোরদার হচ্ছে। তিনি ইরানের সামরিক শক্তি ও সামর্থ্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের মতো একটি বড় প্রতিবেশীর প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা ওমানের জন্য উৎসাহ ও নিশ্চয়তা হিসেবে কাজ করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের রাজধানী তেহরানে গতকাল সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়া, তুরস্ক, ইরানের প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইরানের রাজধানী তেহরানে গতকাল সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে 2017 সালে ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে যে আস্তানা শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, প্রকৃতপক্ষে মঙ্গলবারের বৈঠক ছিল তার সপ্তম শীর্ষ সম্মেলন। সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ সহ এই তিন দেশের প্রতিনিধিদের ধারাবাহিক অন্তত 18টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইরান, রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতারা 6 বার বৈঠকে বসেছেন। সিরিয়ায় উত্তেজনা কমিয়ে আনা, সিরিয়ার শরণার্থীদেরকে নিজ দেশে প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া প্রভৃতি ছিল তাদের আলোচনার প্রধান বিষয়বস্তু। এছাড়া আগে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যেসব বৈঠক হয়েছে তাতে সিরিয়ায় সংবিধান সংশোধনের বিষয়েও কথাবার্তা হয়েছে। এবার তেহরানে সপ্তম শীর্ষ বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন, যা কিনা ইরান ও রাশিয়ার পক্ষ থেকে তীব্র বিরোধিতার সম্মুখীন হয়। ইরান এরদোগানের ওই হামলার হুমকির বিরুদ্ধে পাল্টা সতর্ক করে দিয়ে বলেছিল, এতে করে আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে। তেহরানে প্রেসিডেন্ট এরদোগানকে দেয়া সাক্ষাতে গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তাকে সাফ জানিয়ে দিয়েছেন, সিরিয়ার সার্বভৌমত্ব অবশ্যই রক্ষা করতে হবে। তিনি আরও বলেছেন, সিরিয়ায় সামরিক হামলা চালালে সিরিয়া ও তুরস্ক উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে সমগ্র অঞ্চলের উপর। এতে করে সমস্যা সমাধানের জন্য সিরিয়ার সরকার যে রাজনৈতিক উদ্যোগ নিয়েছে তা বাধাগ্রস্ত হবে বলে ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেন। যাই হোক, ইরান, তুরস্ক ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা ও এর প্রতি সম্মান দেখানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া বিবৃতিতে সিরিয়ার শরণার্থী প্রত্যাবর্তন, সন্ত্রাস দমন, বেআইনি স্বায়ত্তশাসনের দাবি মেনে না নেওয়া এবং সিরিয়ার সম্পদ লুট হয়ে যাওয়া থেকে রক্ষা করার উপর জোর দেওয়া হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, ঘোষিত অনুষ্ঠান সূচি অনুযায়ী অনিবার্য কারণে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনটি প্রচার করা সম্ভব না হয় আমরা দুঃখিত। এর পরিবর্তে এখন রয়েছে কলকাতা থেকে পাঠানো একটি প্রতিবেদন। ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে আজ সংসদের উভয় কক্ষে বিরোধী দলের এমপিরা তুমুল হট্টগোল ও হইচই করেছে, ফলে অধিবেশনের কার্যক্রম মুলতবি করতে হয়। শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন।
ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে আজ সংসদের উভয় কক্ষে
বিরোধী দলের এমপিরা তুমুল হট্টগোল হইচই করেছে। এর ফলে অধিবেশনের কার্যক্রম মুলতবি করে দিতে হয়। আজ বুধবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপিরা সংসদের নিম্নকক্ষ লোকসভার কক্ষে গব্বর সিং স্ট্রাইকস এগেনের পোস্টার প্রদর্শন করেন। কংগ্রেস দলের ওই কার্যক্রমে তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদ অচল করার পিছনের স্থপতি বলেছেন। বিরোধী দলের সদস্যরা গত কয়েকদিন ধরে কিছু খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং পণ্য ও পরিষেবা কর বা জিএসটির হার বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ বুধবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী এমপিরা। এ সময় তাদের হাতে ছিল দুধের প্যাকেট ও অন্যান্য খাদ্য সামগ্রী। তারা জিএসটি প্রত্যাহার করো, মোদি সরকার হাই হাই ইত্যাদি স্লোগান দেন। কংগ্রেসের সিনিয়র নেতা রাজ্যসভার এমপি জয়রাম রমেশ বলেন, আজ সকালে রাজ্যসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং জিএসটির অযৌক্তিক হার বৃদ্ধির বিষয়ে জরুরি বিতর্কের দাবি জানিয়েছে, কিন্তু সরকার এটি অস্বীকার করেছে। দুপুর দুটো পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করা হয়। মোদি সরকারের জেদ অব্যাহত রয়েছে, এর ফলে সংসদে কাজকর্ম হতে পারছে না। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদ স্থগিত করার পিছনে স্থপতি হিসেবে বর্ণনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, রাহুল গান্ধী সংসদীয় ঐতিহ্যের অবমাননা করছেন। ভারতীয় সংসদ ভারতের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতীক। ভারতের জনগণ চায় যে সকল ইস্যু এবং বিষয়গুলো জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সংসদে আলোচনা করা উচিত, কিন্তু কংগ্রেস দল এটি হতে দিতে চায় না বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা পাঠক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা নিরাময় অযোগ্য রোগের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসা নিয়ে এর মধ্যে চারটি পর্ব সম্প্রচার করেছি। প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ ডক্টর মোবাশ্বের হাসান মাসুমের আলোচনায় আপনারা অনেক উপকৃত হচ্ছেন বলেও জানিয়েছেন। আপনারা ডাক্তার মাসুমকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের সে ধন্যবাদ আমি ডাক্তার মাসুমকে পৌঁছে দিলাম। আজ আমরা ধারাবাহিকে আলোচনার পঞ্চম পর্বে যাব। আফ্রিকার দেশ লেসোথো প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম রেডিও তেহরানে আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম, পঞ্চম পর্বের আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে শুধুমাত্র কি ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে প্যালিয়েটিভ কেয়ার সেবা দিয়ে থাকে? যদিও আপনার এর আগের দু একটা পর্বে হয়তো হালকা ভাবে এসেছে অন্যান্য রোগের বিষয়টিও, তো আজ একটু স্পষ্টভাবে বিষয়টি জানতে চাইছি।
অনেক ধন্যবাদ সুদীর্ঘ উপস্থাপক, আপনার মাধ্যমে আমি জানি অনেক শ্রোতা শুনছেন তেহরান রেডিও। আমি লেসোথো ক্যান্সার ক্লিনিক আফ্রিকা থেকে যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং তেহরান রেডিওর বাংলা বিভাগকে বিশেষ করে ধন্যবাদ জানাই এই প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্বপূর্ণ আলোচনাটি অবতারণা করার জন্য। পর্ব অনুযায়ী তো আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্যালিয়েটিভ কেয়ারের সুযোগ বা প্যালিয়েটিভ কেয়ারের সেবায় কোন রোগীরা উপকৃত হন। আমি একদম সুনির্দিষ্ট ভাবে প্রশ্নটির উত্তর দিতে চাই। প্রথমত অবশ্যই অনিরাময়যোগ্য যে রোগ যেগুলো কখনো পুরোপুরি সেরে যায় না, আপনি যেমন বললেন, তার মধ্যে প্রথমে আসছে ক্যান্সার। ক্যান্সার রোগীদের কথা বললাম।
ডাক্তার মাসুম, ক্যান্সারের বাইরে আর কোন কোন ধরনের রোগীদের আপনারা সেবা দিয়ে থাকেন?
বিষয়টি বলবো সেটি হচ্ছে যাদের অর্গান ফেলিওর, যেমন রেনাল ফেলিওর বা কিডনি বৃক্ক যাদের নষ্ট হয়ে যায় বা কাজ করে না, পুরোপুরি বিকল হয়ে যায় অথবা অর্ধ বিকল কিডনি অথবা সামান্য বিকল হয়েছে এমন রোগীরা, অর্থাৎ রেনাল ফেলিওর কিডনি ফেলিওর কিডনি সমস্যার যে আক্রান্ত যেসব রোগীরা, তারপরে হার্ট ফেলিওর অর্থাৎ ক্রনিক হার্ট ফেলিওর বলে, তারপরে কিডনি ফেলিওর তো বললাম, আমাদের যে লিভার ফেলিওর লিভার পিরোসিস বলে কি রোগের নাম শুনেছেন, যে ক্রনিক লিভার ডিজিজ দীর্ঘদিন ধরে যারা লিভারের জটিলতায় ভুগছেন যকৃতের জটিলতায় যারা ভুগছেন এই রোগীরা
গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার মাসুম, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ারের সেবায় দ্বিতীয় শ্রেণীর রোগীদের কথা আপনি বললেন, এর বাইরে তৃতীয় কি কোনো রোগীর শ্রেণী আছে?
এরপরে তৃতীয় যে গ্রুপটির কথা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে স্নায়ু রোগ, যে সমস্ত রোগীরা আক্রান্ত হন, বিশেষ করে বয়স্ক মানুষরা যখন বয়স সীমা যখন পঁয়ষট্টি বা তার উপরে চলে যায়, আপনারা জানেন ডিমেনশিয়া বলে কি রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন, স্মৃতিভ্রম হতে থাকে এবং ডিমেনশিয়া সহ অন্যান্য সকল নিউরোলজিক্যাল জটিলতা বা স্নায়ুজনিত জটিলতায় আক্রান্ত যে সমস্ত রোগীরা তারা প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে সর্বোচ্চ উপকৃত হয়ে থাকেন, তারা নিজের পরিবার না। এবং এরপরে আমরা আসবো যারা বারবার যক্ষায় আক্রান্ত হন, অর্থাৎ যক্ষাতে ছয় মাসের চিকিৎসা হয়ে গেল কিন্তু তারপরে যারা MDR-TB বলে একটা বিষয় আছে, মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, যে রোগী সাধারণ রোগীর টিবি চিকিৎসা যে টিবি যক্ষা ছাড়ে না তাদেরকে বলা হয় মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট, অর্থাৎ যক্ষার চিকিৎসা করতে করতে বারবার যক্ষা হতে হতে তারা যক্ষার সাধারণ ওষুধগুলো কাজ করে না, সেই রোগীর ক্ষেত্রে হচ্ছে খুব ভালো কাজ করে। এইটা HIV এন্ড AIDS যারা আক্রান্ত হন তাদেরও সেই আছে, অর্থাৎ থার্ড স্টেজ ফোর্থ স্টেজে যারা HIV রোগী তাদের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারের সেবা অত্যন্ত কার্যকরী।
ডাক্তার মাসুম, আপনি ক্যান্সার ছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে রোগীদের ভাগ করে নানাবিধ রোগে আক্রান্তদের প্যালিয়েটিভ সেবাদানের বিষয়টি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, তো এর বাইরেও কি প্যালিয়েটিভ সেবা দিয়ে থাকেন আপনারা?
এরপরে যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর্থাৎ যারা রাস্তায় যে গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হন অথবা কোন উচ্চ কোনো স্থল থেকে পতনের কারণে যারা যাদের অস্থি ভেঙে যায়, বয়স জনিত কারণে যাদের অস্থিওপরোসিস হয় অর্থাৎ হাড্ডি অস্থির সমস্যায় যারা ভুগছেন, তার জন্য কিন্তু প্যালিয়েটিভ কেয়ার সর্বোচ্চ উপকারে আসতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যখন যে কোনো অসুখ কোনো ডাক্তার এবং চিকিৎসা করবেন বা রোগী এবং রোগীর আত্মীয় স্বজন যখন যে কোনো ডাক্তারের কাছে যাবেন, উভয় পক্ষকেই মনে রাখতে হবে যে প্রথমে প্যালিয়েটিভ কেয়ারের বিষয়টি মনে রাখতে হবে, তাহলে চিকিৎসাটা অত্যন্ত ফলপ্রসূ হবে।
ডাক্তার মাসুম, কোন কোন শ্রেণীর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীকে প্যালিয়েটিভ সেবা দিয়ে থাকেন সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিলেন। এর বাইরেও কি এ বিষয়ে আর কিছু বলবেন আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে?
আরেকটি বিষয় মাননীয় উপস্থাপক, একটি বিষয় আমি যোগ করতে চাই, এই যে সম্প্রতি কোভিড-19 যে প্যান্ডেমিক চলছে, যা সারা বিশ্বে কম বেশি 2020-এর সময় থেকে এবং 2019-এর শেষ 2020-2021 এখন আমরা 2022-এ আছি, এখনো সারা বিশ্বে প্যান্ডেমিক হিসেবে কোভিড ভাইরাস, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সময় যে আক্রান্ত রোগীরা প্যালিয়েটিভ কেয়ারে যে কি পরিমাণ সেবা পেয়েছেন তা একমাত্র বিশ্ব ব্যাপী যে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান রয়েছে তাই স্পষ্টভাবে আমাদের জানিয়ে দেয় যে যারা আইসিইউতে ছিলেন সেই রোগীগুলি, রোগীর পরিবার যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন তারা অত্যন্ত ভালো মানের সেবা পেয়েছেন।
ডক্টর মোবাশ্বর হাসান মাসুম, কোন কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের প্যালিয়েটিভ কেয়ার সেবা আপনারা দিয়ে থাকেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আবারও আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরের সময়ের শেষ প্রান্তে এসে গেছি, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে গুটিয়ে নিচ্ছি আজকের আসর। আগামী সপ্তাহেও এ বিষয়ে কথা হবে, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, কমলাপুরে রনির অবস্থানের কারণ জানতে চান হাইকোর্ট, দৈনিক ইত্তেফাক, তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমছে, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা, দৈনিক মানব জমিন, অংশ নেবে না বললেও বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি, দৈনিক প্রথম আলো, রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা, দৈনিক যুগান্তর, গ্যাস সংকটে চট্টগ্রামে সার কারখানায় উৎপাদন বন্ধ, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম, পেট্রোল ডিজেল রপ্তানিতে কর কমালো কেন্দ্র, দৈনিক আজকাল, রনিল নতুন প্রেসিডেন্ট হতেই শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হওয়ার ইঙ্গিত, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন এই দলের জন্য তিনি অপেক্ষা করবেন। আজ সকালে নির্বাচন ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। আজ বিকেল তিনটায় বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি সূত্র জানায় দলটি জানিয়েছে তারা এই সংলাপে অংশ নেবে না, বিএনপি সংলাপে আসছে না। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব, বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কিনা জানতে চাইলে এর কোনো জবাব দেননি সিইসি।
রেলওয়ের অব্যবস্থাপনা যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেল স্টেশনে অবস্থান নেওয়া মহিউদ্দিন রনির অবস্থানের কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানানোর জন্য বলেন আদালত। সকাল 10:50 দিকে সংশ্লিষ্ট বেঞ্চ বসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম আমিনউদ্দিন মানিকের কাছে রনির অবস্থানের কারণ জানতে চান আদালত। তখন মানিক বলেন, আমরাও পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি রেলপথে টিকিট বাণিজ্য ও অনিয়ম নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন ওই ঢাবি শিক্ষার্থী। তখন আদালত বলেন ঘটনা কি খোঁজ নেন। কমলাপুর রেল স্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন, পত্র পত্রিকা ফেসবুক ইউটিউব সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কিনা।
দৈনিক কালের কণ্ঠের খবর, দীর্ঘ আড়াই মাস বন্ধের পর গত 20 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সার উৎপাদন শুরু হয় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড CUFL এ। গত মঙ্গলবার রাত 8:30 রাষ্ট্রায়ত্তে কারখানাটিতে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। CUFL সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 2 কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়। কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা বললেও মূলত বাল্ক গুদামে সার রাখার জায়গা না থাকায় গত সপ্তাহে 7 দিন কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। গত 9 জুলাই বিকাল 3টা থেকে 17 জুলাই পর্যন্ত যান্ত্রিক ত্রুটি দেখিয়ে উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ।
করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে উচ্চ মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছে, আর সেই উত্তাপ এসে লেগেছে দেশের পোশাক খাতে। কারণ বাংলাদেশের বৃহত্তম এই দুই বাজারের ক্রেতারা নতুন পোশাক কেনা কমিয়ে দিয়েছেন, ফলে বাংলাদেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার ক্রেতারাও প্রায় 30% অর্ডার কমিয়ে দিয়েছেন বলে BGMEA ও PKMEA সূত্রে জানা গেছে। অথচ কয়েক মাস আগেও বিপুল কার্যাদেশ পাচ্ছিল দেশের পোশাক কারখানাগুলো, এখন একেবারে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে রপ্তানি আয় গত মাসের তুলনায় কমে গেছে, আর ডলারের বাজারে অস্থিরতায় রিমিটেন্স কমার পাশাপাশি দেশের রিজার্ভও কমেছে। এতে পণ্যের কাঁচামাল আমদানিতে LC খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, চলতি অর্থবছরে রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাণিজ্যমন্ত্রী বলেন, 2021-22 অর্থবছরে রপ্তানিতে আমরা $60 বিলিয়ন আয় করেছি। সব দিক বিবেচনা করে এবার রপ্তানির আয়ের লক্ষ্যমাত্রা 11% বাড়িয়ে $67 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, পণ্য রপ্তানি খাতে নতুন আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে $58 বিলিয়ন, আর সেবা খাতে $9 বিলিয়নের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণার আগে বাণিজ্যমন্ত্রী জানান, নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে সরকার বেশ কিছু বিষয় বিবেচনায় এনেছে। সেগুলো হলো সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও বিগত 2021-22 অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধি অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণের সরকার প্রদত্ত আর্থিক সুবিধা, বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশে করোনার প্রভাব, রপ্তানি সম্ভাবনাময় পণ্য ও সেবা খাতের বিকাশ, রপ্তানি সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ এবং চলতি অর্থবছরের বাজেটে করোনা মোকাবিলায় সরকারের নেয়া নানামুখী উদ্যোগ।
শ্রোতাবন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তেল রপ্তানিতে করের পরিমাণ কমালো কেন্দ্রীয় সরকার, লিটার পিছু 6 টাকা করে কমবে পেট্রোল রপ্তানির খরচ, ডিজেলে লিটার পিছু 2 টাকা করে ট্যাক্স কমানো হয়েছে, অপরিশোধিত তেল রপ্তানিতেও কর ছাড় মিলেছে, আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে তেলের দাম, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, জুলাই মাসের শুরুতেই জ্বালানি রপ্তানিতে করের পরিমাণ বাড়ানো হয়েছিল। দেশীয় বাজারে জ্বালানির যোগান কমে যাওয়ার কারণে রপ্তানিতে কর বসানোর কথা জানিয়েছিল কেন্দ্র। বুধবার একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু 17,000 টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী 23,250 টাকা কর গুনতে হতো রপ্তানিকারক সংস্থাগুলোকে।
দৈনিক আজকালের খবরে লিখেছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিংহে। বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্টের সদস্যরা গোপনে ভোট দেন, তাতে শেষ হাসি বিক্রমসিংহেরই। তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষ কিন্তু বিক্রমসিংহেকে প্রেসিডেন্ট হিসেবে একেবারেই চান না, তাই বিক্ষোভ শেষ নয়, হয়তো ফের নতুন করে শুরু হতে চলেছে শ্রীলঙ্কায়। জনরোষের হাত থেকে বাঁচতে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালান আপাতত মালদ্বীপে তিনি, সেখান থেকেই ইস্তফাপত্র পাঠিয়েছেন। তারপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে, তিনি শেষ অবধি হলেন প্রেসিডেন্ট। এটা ঘটনা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন রনিল বিক্রমাসিংহে, কারণ বিক্রমাসিংহের প্রার্থীপদ নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কার সাধারণ মানুষ, তাই শ্রীলঙ্কায় বিক্ষোভ আরও জোরদার হওয়ার সম্ভাবনা।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম, শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সুরা নাজমের 30 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। সে আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা এই সুরার 31 থেকে 42 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমে সুরা নাজমের 31 ও 32 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى
আর আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই, যাতে তিনি মন্দ কর্মশীলদেরকে তাদের কাজের শাস্তি দিতে পারেন এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে দিতে পারেন সর্বোত্তম পুরস্কার। যারা বিরত থাকে গুরুতর পাপ ও প্রকাশ্য অশ্লীল কাজ থেকে অনাকাঙ্ক্ষিত অপরাধ ব্যতীত, নিশ্চয়ই আপনার রবের ক্ষমা অপরিসীম। তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে। অতএব তোমরা নিজেদের ত্রুটিমুক্ত মনে করো না এবং আত্মপ্রশংসা করো না। তিনি তাকওয়া অবলম্বনকারীদের সম্পর্কে ভালো জানেন।
এই দুই আয়াতে আল্লাহ তাআলার শাস্তি ও পুরস্কার দেওয়ার ব্যবস্থাপনার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে আল্লাহ আসমানসমূহ ও পৃথিবীর স্রষ্টা, তিনি মানুষকে তার ইচ্ছে মতো চলার স্বাধীনতা দিয়ে ছেড়ে দেননি, বরং তিনি এমন একটি ব্যবস্থাপনা তৈরি করেছেন যার ফলে সৎকর্মশীলরা তাদের কাজের পুরস্কার ও মন্দ কর্মশীলরা তাদের কাজের শাস্তি পেতে পারে। অবশ্য সব মন্দ কাজের ধরন একরকম নয়, কোনোটি বড় বা কবিরা গুনাহ এবং কোনোটি ছোট বা সগীরা গুনাহ। কোনো গুনাহের কাজ মানুষ ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে এবং কোনো কোনো গুনাহ অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। যে গুনাহ অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় বান্দা তা করার জন্য অনুতপ্ত হয় এবং তার পুনরাবৃত্তি করবে না বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এটিকে তওবা বলে। তওবা করলে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে গুনাহ করে বারবার তার পুনরাবৃত্তি করতে থাকলে আল্লাহর ক্ষমা লাভ করা যায় না।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, ভালো ও সৎকর্মশীল মানুষের দ্বারাও যে কোনো সময় গুনাহের কাজ হয়ে যেতে পারে, তবে তাদের অন্তর পবিত্র বলে
তারা ইচ্ছাকৃতভাবে গুনাহ করেন না এবং অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে গুনাহের পথ থেকে ফিরে আসেন। দুই, আমরা যেন কখনোই নিজেদেরকে ত্রুটিমুক্ত মনে না করি এবং অহংকারে লিপ্ত না হই। প্রকাশ্যে মানুষের সামনে হয়তো আমরা গুনাহ করছি না, কিন্তু আমাদের অন্তরে কলুষতা আছে কি না সে খবর আল্লাহ তাআলা ভালো করে জানেন।
এবারে সূরা নাজমের 33 থেকে 38 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া'আতা ক্বালিলান ওয়াকদা আ'ইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَى وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى।
সুতরাং আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দান করে সামান্যই পরে বন্ধ করে দেয়? তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে ভবিষ্যতে কি হবে? তাকে কি অবগত করা হয়নি যা আছে মুসার কিতাব তাওরাতে এবং ইব্রাহিমের সহিফায় যিনি পূর্ণ করেছিলেন তাঁর অঙ্গীকার? তা এই যে কেউ অন্যের গুনাহের বোঝা বহন করবে না। আগের আয়াতগুলোতে মানুষের কৃতকর্মের জবাবদেহির কথা বলা হয়েছে, এরপর এই ছয় আয়াতে একই বিষয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হচ্ছে কেউ কেউ মনে করে তারা কিয়ামতের দিন নিজেদের গুনাহের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে মুক্তি পেয়ে যাবে। এ ধরনের মানুষ একদিকে দরিদ্র ও অভাবগ্রস্তকে দান করার দায়িত্ব পালন করে না, বরং কৃপণতা করে। অন্যদিকে নিজেদের সকল অপকর্মের দায় বিভিন্ন অজুহাতে অন্যদের উপর চাপিয়ে দেয়।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, দরিদ্রকে দান খয়রাত করা একটি চলমান প্রক্রিয়া, এটি থামিয়ে দেওয়া যাবে না। মাঝে মধ্যে দান খয়রাত করা বা হাতে টাকা পয়সা আমদানি বেশি হলে কিছু দান করা আল্লাহ পছন্দ করেন না। সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। দুই, যারা পাপ কাজে উদ্বুদ্ধ করে এবং বলে তোমার পাপ কাজের দায় আমার, আমরা যেন তাদের প্রতারণার শিকার না হই, কারণ আল্লাহর বিধানে কেউ অপরের পাপ কাজের দায় গ্রহণ করতে পারে না।
এবারে সূরা নাজমের 39 থেকে 42 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন সা'ইহু সাউফা ইউরা থুম্মা ইউজজাহুল জাযাআল আওফা ওয়া আন ইলা রাব্বিকাল মুনতাহা।
আর তা এই যে মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না, আর তা এই যে তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে, তারপর তাকে দেওয়া হবে এর পূর্ণ প্রতিদান। আর তা এই যে সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট।
সকল ঐশী ধর্মের আরেকটি বিধান হচ্ছে আল্লাহ তাআলার ন্যায় বিচার। যে ব্যক্তি তার দিনী দায়িত্ব পালনে যতটা সচেষ্ট হবে, কিয়ামতের দিন সে ততটা প্রতিদান লাভ করবে। নিজের পাপের দায় যেমন অন্যের কাঁধে চাপানো যাবে না, তেমনি অপরের সৎ কাজের প্রতিদান নিজের দিকে টেনে আনা যাবে না। তবে সৎ কাজের জন্য প্রচেষ্টা চালানো সত্ত্বেও কেউ যদি পার্থিব জীবনে কাঙ্ক্ষিত ফল না পায়, তাহলে সে যেন হতাশ না হয়, কারণ আল্লাহতালা তার আন্তরিক প্রচেষ্টা দেখছেন এবং তিনি ওই ব্যক্তির সৎকর্মের পূর্ণ প্রতিদান কিয়ামত দিবসে মিটিয়ে দেবেন।
এই চার আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, ঐশী বিধিবিধান পালনের জন্য চেষ্টা চালানো আমাদের কর্তব্য, কিন্তু এর ফলাফল দানের মালিক আল্লাহ। কাঙ্ক্ষিত ফলাফল আসুক বা না আসুক, আমাদেরকে দায়িত্ব পালন করেই যেতে হবে। দুই, পার্থিব জগতে একজন মানুষের সব কর্মের পুরস্কার ও শাস্তি দেওয়া সম্ভব নয়।
কাজেই এমন একটি জগৎ থাকা প্রয়োজন যেখানে মানুষের সব কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব, আর সেটিই হল পরকাল। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। তিনি বলছেন ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরাকের মধ্যস্থতায় দেশটির রাজধানী বাগদাদে এ পর্যন্ত তেহরান ও রিয়াদের মধ্যে 5 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দেব। রাশিয়া ইউক্রেনে ন্যাটো জোটকে আটকে না দিলে এটি নিজেই যুদ্ধ শুরু করে দিতে বলে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনির মন্তব্য। রাশিয়ার সঙ্গে বিশাল তেল চুক্তি সই করল ইরান। বিশ্ববাজার থেকে ইরানকে বিচ্ছিন্ন রাখা সম্ভব নয় বলে জানালেন ইরানি তেল মন্ত্রী। বাংলাদেশের নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারত সরকারের জিরো টলারেন্স নীতির কারণে কাশ্মীরে সন্ত্রাসী ঘটনা কমেছে বলে দাবি করলেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.